হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
প্রিয় শ্রোতাদের সবাইকে অশেষ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়। এতক্ষণ জেনে গেছেন নিশ্চয়ই বাংলাদেশের বিদ্যুৎ সংকট ও তার প্রতিকারের উপায়। বুঝতেই পাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে। এ বিষয়ে শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন দুজন বিশিষ্ট অতিথি। দুজনেই বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে প্রচুর কাজ করেছেন এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। একজন হলেন জনাব কামরুল ইসলাম সিদ্দিকী, তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সভাপতি এবং বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের সাবেক সচিব। বর্তমানে তিনি বাংলাদেশের পানি, বিদ্যুৎ ও অবকাঠামো নিয়ে দাতা দেশ এবং সংস্থা ও যাকে বলে থিঙ্ক ট্যাঙ্ক তাদের সঙ্গে বিশেষ কিছু কাজ করছেন। বর্তমানে তিনি কানাডা সফর করছেন, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। জনাব সিদ্দিকী, আমায় শুনতে পাচ্ছেন আপনি? আপনাকে স্বাগত জানাচ্ছি, সেই সঙ্গে আপনার যাত্রা খানিক স্থগিত রেখে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন, সেজন্য অগ্রিম ধন্যবাদ আপনাকে। আর আমাদের অপর অতিথি ডক্টর সুফিয়ান খন্দকার, তিনি নিউ ইয়র্কে ডিউবেরি প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তা এবং প্রধান পানি সম্পদ প্রকৌশলী। এছাড়া এবাস্কো রেথিয়ন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাক্টর্স এর হয়ে সারা পৃথিবীতে বহু বিদ্যুৎ প্রকল্পে কুলিং ওয়াটার সিস্টেমের প্রধান হিসেবে বহুদিন দায়িত্ব পালন করেছেন। ডক্টর সুফিয়ান খন্দকার, আশা করি আমায় শুনতে পাচ্ছেন।
আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ।
আপনাকেও স্বাগত জানাচ্ছি। আসলে এবারে তাহলে আমাদের শ্রোতাদের প্রশ্ন নিতে শুরু করছি। এই অনুষ্ঠান চলাকালীন শ্রোতা বন্ধুরা আপনারা সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করতে পারেন। আর আমার বিনীত অনুরোধ, প্রশ্ন এবং জবাব একটু সংক্ষিপ্ত হলে ভালো হয়, তাহলে সবার কথাই আমরা শোনার সুযোগ পাব। তাহলে আমরা প্রশ্নে যাচ্ছি।
আমি মাহমুদা ফিরোজ, ঢাকার ধানমন্ডি এলাকায় থাকি। এখন আমি ভার্জিনিয়ায় ছেলের কাছে এসেছি। বাংলাদেশে এখন প্রকট আকারে বিদ্যুৎ সংকট চলছে, এই গরমে যা অসহনীয়। ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। আমি অ্যাপার্টমেন্টের ছয়তলায় থাকি। দুপুরবেলায় স্কুল থেকে পড়িয়ে এসে দেখি বিদ্যুৎ নেই। ক্লান্ত শরীরে সেই ছয়তলায় সিঁড়ি দিয়ে উঠে গরমে বসে থাকা এক অসহ্য ব্যাপার। বাচ্চারা রাতের বেলা পড়তে পারছে না, পরীক্ষা খারাপ হচ্ছে। সাময়িক হলেও এর একটা প্রতিকারের উপায় কি বলতে পারেন? জীবন স্মুথ না হোক, চলমান তো হবে, তাই নয় কি?
আমি প্রথমে কামরুল ইসলাম সিদ্দিকী আপনার কাছে যাব, পরে ডক্টর সুফিয়ান খন্দকার আপনার কাছেও কিছু মন্তব্য চাইব। মাহমুদা ফিরোজ যা বললেন, একটা মোটামুটি সার্বিক চিত্র আমরা পাচ্ছি যে ওখানে বর্তমানে কি দুরবস্থা মানুষের। তো তাহলে ডক্টর সিদ্দিকী আপনি কিছু বলুন।
আচ্ছা, ধানমন্ডিতে ঢাকা শহরের কেন্দ্রস্থলে এবং ঢাকা শহরের সব জায়গায় যে বিদ্যুতের সংকট, যদিও এটা মূলত জেনারেশনের স্বল্পতা, প্রায় 5000 মেগাওয়াটের জায়গায় এখন হচ্ছে প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, কিন্তু যদিও এটার ইমিডিয়েট কোনো সমাধান দিতে পারছে না, কিন্তু যেটা করা যেতে পারে, ঢাকা শহর এবং ধানমন্ডির বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু এটা দেশার হাতে। দেশার যে ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং তাদের যে এন্টায়ার যে পাওয়ার সিস্টেম ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু তারা যদি ভালো ম্যানেজমেন্ট উন্নয়ন করতে পারে, বিশেষ করে তাদের যে লোড ম্যানেজমেন্টটা যদি ঠিকমতো করে এবং তাদের সাব স্টেশন এবং ফিডার সিস্টেমগুলো ঠিকভাবে মেনটেন না করার জন্য কিন্তু বহু জায়গাতে বিদ্যুতের যে সমস্যা হচ্ছে, বিশেষ করে দিনের বেলায় সকালে, এ সময় কিন্তু বিদ্যুৎ সরবরাহের যথেষ্ট উন্নতি করা যেতে পারে যদি দেশা এবং দেশকো, বিশেষ করে গুলশান বনানী এগুলো দেশকোর আন্ডারে, তারা যদি তাদের যে বিভিন্ন ট্রান্সফরমার এবং তাদের যে ফিডারগুলো ঠিকভাবে সংরক্ষণ যদি করে, তাহলেও কিন্তু যথেষ্ট উন্নয়ন হতে পারে। এবং এর মূল জিনিসটাই হল তাদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে হবে। যে কেউ কমপ্লেন করলে তাদের সেই কমপ্লেনটা রিসিভ করা এবং ইমিডিয়েটলি তার উপরে যদি তারা ব্যবস্থা নেয়, তাহলেও কিন্তু অনেক সমস্যার সমাধান হতে পারে।
ধন্যবাদ। আমরা ডক্টর সুফিয়ান খন্দকারের কাছে যাচ্ছি ছোট্ট একটা বিরতি নিয়ে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
হ্যাঁ ডক্টর খন্দকার, বলুন আপনি কিছু।
ধন্যবাদ। মোহাম্মদ ফিরোজ যে কথাটা বললেন সেটা হলো, উনি যেটা বলেছেন বেসিকত ওটা সন্ধ্যার দিকে, ওটার যেটা আমি যে কমল ইসলাম সাহেব যেগুলো বলেছেন ওগুলো পুনরাবৃত্তি না করে অন্য একটা বলছি, সেটা হলো যে ওই পিরিয়ডটাকে আমরা ধরছি বাংলাদেশে সন্ধ্যা ৬টা থেকে ১১টা পর্যন্ত বলা হয় পিকিং পাওয়ার ডিমান্ড আর কি, সবচেয়ে বেশি ডিমান্ড, ওই সময়টাতেই পাওয়ারটা দেওয়া সম্ভব হচ্ছে না এবং আমাদের ওখানে ঘাটতি পড়ছে প্রায় ৪০% উৎপাদনের। এখন পিকিং পাওয়ারের ওই পিরিয়ডটাকে যদি একটু সরানো যায় তাহলে হয়তো এই অস্বস্তিতে কিছুটা লাঘব করা সম্ভব। এই জন্যে যে যদি আমরা এমন করতে পারি যে দোকানপাটগুলো ৭টার মধ্যে বন্ধ করা যায় এবং ওই যে মেজর যদি কোনো ইন্ডাস্ট্রি সন্ধ্যার পরে না করে রাত ১১টার পরে যদি পাওয়ারগুলো নেয় তাহলে ওটাকে রিডিস্ট্রিবিউট করা যেতে পারে এবং তাতে প্রায় ২০% কমিয়ে নেওয়া যেতে পারে এই লোডশেডিং, এবং সেটা সম্ভব তখনই যদি আমাদের জীবনযাত্রাকে একটু পরিবর্তন করতে হবে, সেটা হলো যে অফিস আওয়ার্সটা একটু রদ বদল করতে হবে। এদেশে আমরা করি, এদেশে আমরা ফ্লেক্সিবল টাইম আছে আমেরিকাতে এবং এখানে ওই ডেলাইট সেভিং করা হয়, ওখানে বাংলাদেশে যদি এখন আমরা ৯টা ৫টা বা ৯টা ৬টা পর্যন্ত অফিস না করে যদি সকালের দিকে করতে পারি ৭:৩০ থেকে ৩টে পর্যন্ত, আমি যখন ওয়ার্ডেতে কাজ করতাম আমরা তাই করতাম, তাহলে কিন্তু ওই যে সন্ধ্যার দিকে বা ওই ৬টা থেকে ১১টায় যে প্রবল চাপটা পড়ে সেটা কমানো সম্ভব এবং পাওয়ার রিডিস্ট্রিবিউট করে সাময়িকভাবে হলেও এই সমস্যার সমাধান সম্ভব।
আচ্ছা আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপরে আরো কথা হবে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আপনি বাংলাদেশের ঝিনাইদহ থেকে মোহাম্মদ এনামুল কবির বলছেন?
হ্যাঁ।
আপনার নিমন্ত্রিত অতিথিদের প্রতি আমার একটা প্রশ্ন ছিল।
নিশ্চয়ই, প্রশ্নটা।
আমাদের এখানে খুব ঘন বিদ্যুৎ যায়, আমাদের খুব ঘন ঘন বিদ্যুৎ যায়, দিনে অন্তত ২৪টায় ৩-৪ বার তো যাই, খুবই কষ্ট হয় বিদ্যুৎ শেয়ার বলার অপেক্ষা রাখছে না, শহরকে আর শহর মনে হয় না। নিমন্ত্রিত অতিথিদের প্রতি প্রশ্নটা ছিল যে এই যে আমরা কষ্ট পাচ্ছি এর কি কোনো সুবিধা অচিরেই হবে, ভবিষ্যতে কি সুব্যবস্থা আছে, ওনারা বলবেন কি?
আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়ালিও একই অবস্থা, ঝিনাইদহ যশোর থেকে এনামুল করিম প্রশ্ন করছেন যে এখন কি হবে আর ভবিষ্যতে কি হবে। সংক্ষেপে আপনাদের দুজনকে আমি বলবো কিছু বলতে, জনাব সিদ্দিকি।
আচ্ছা ঝিনাইদহ হলো দেশের পশ্চিমাঞ্চলে, দেশের পশ্চিমাঞ্চলে বিদ্যুতের ঘাটতি কিন্তু সবচেয়ে বেশি, যদিও আমাদের সব বিদ্যুৎ কেন্দ্রগুলো সবই আমাদের পূর্বাঞ্চলে, তার মানে ঢাকা চট্টগ্রাম সিলেট এদিকে, কিন্তু পশ্চিমাঞ্চলে শুধু পাওয়ার প্ল্যান্ট, মেজর পাওয়ার প্ল্যান্ট খুলনাতে, তারপরে ভেড়ামারা রংপুর বগুড়া এইসব দিকে, কিন্তু সমস্যা হচ্ছে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টগুলো সবই চলে ডিজেল বা ন্যাপথা এবং এই যে ফুয়েল ব্যবহারের কারণে এগুলো খুবই কস্টলি জেনারেশন হয়, যার ফলে পূর্বাঞ্চল থেকে মানে ঢাকা বা এই দিক থেকে যে বিদ্যুৎ যেটা ট্রান্সফার করা হয় ইস্ট ওয়েস্ট ইন্টারকানেক্টর বা আমাদের যে মাধ্যমে পশ্চিমাঞ্চলে, তাতে কিন্তু পশ্চিমাঞ্চলের এই বিরাট যে বিদ্যুৎ ঘাটতি এটা পূরণ করতে পারে না। তো সেজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে এটাও কিন্তু বিদ্যুৎ সিস্টেম মাস্টার প্ল্যানে বলা আছে যে পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ প্ল্যান্ট করতে হবে, যেরকম ভেড়ামারাতে, ভেড়ামারাতে কিন্তু একটা ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট করার সিদ্ধান্ত, এটা ৯৬ সালেই হয়েছিল যখন আমি ২০০০ সালেই হয়েছিল যখন আমি পিডিবির চেয়ারম্যান ছিলাম, কিন্তু অর্ধাবধি সেটা করা হয় নাই, পরে সিরাজগঞ্জে পাওয়ার প্ল্যান্টটা হয়নি। তো এগুলো করতে পারলে কিন্তু পশ্চিমাঞ্চলের ঝিনাইদহ বা খুলনার থেকে কোন অঞ্চলেই বিদ্যুৎ ঘাটতি থাকতো না। এখন যেটা ইমিডিয়েট সলিউশন যেটা হতে পারে, কারণ বিদ্যুৎ প্ল্যান্ট করতে তো কমসে কম ৩-৫ বছর লাগবে বা ছোট প্ল্যান্ট করতে গেলে সেটাও তাড়াতাড়ি করা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের ওখানে গ্যাস গ্রিড নেই, পুরা পশ্চিমাঞ্চলে শুধু সিরাজগঞ্জ পর্যন্ত গ্যাস গ্রিড আছে, বগুড়া পর্যন্ত গেছে। এখন এটা একটা খুব মেজর একটা জাতীয় একটা প্রায়োরিটি নিয়ে, ন্যাশনাল প্রায়োরিটি নিয়ে গ্যাস গ্রিডটা সম্প্রসারণ করা দরকার, ধারামারা থেকে ঝিনাইদহ যশোর খুলনা পর্যন্ত চলে গেল এবং আর একটা বগুড়া হয়ে রংপুর দিনাজপুর পর্যন্ত গেলে আমাদের ওই অঞ্চলে শুধু নতুন বিদ্যুৎ প্ল্যান্টের জন্যই গ্যাস সরবরাহ নয়, আমাদের আরো যেটা হতে পারে ওই অঞ্চলে বিরাট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ সৃষ্টি হয়ে যাবে। এটা আমরা অন্তপক্ষে 10 বছর আগে আমাদের করা উচিত ছিল। যদি আমরা গ্যাস নেটওয়ার্ক নিয়ে যেতে পারতাম বিদ্যুৎ এবং শিল্প সব দিক দিয়েই পশ্চিমাঞ্চলে বিরাট কাজে লাগত। তবে এখন যেটা সমস্যা যেটা ঝিনাইদহ থেকে যিনি বললেন, এটার একটা ইমিডিয়েট একটা মেজার হতে পারে যদি আমাদের ওই অঞ্চলে গ্রামে যেখানে গ্রিড নেই সেখানে কিন্তু সৌর বিদ্যুতের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই প্রায় 60,000 সোলার হোম সিস্টেম গ্রামে গ্রামে চালু হয়ে গেছে এবং এটা প্ল্যান আছে প্রায় এটাকে অন্তত পক্ষে 10 লক্ষে নিয়ে যাওয়া।
আচ্ছা, আমি আপনাকে একটু বাধা দিচ্ছি এখানে, এই ব্যাপারে আমাদের একটা প্রশ্ন আছে, পরবর্তীতে আরো আলোচনা আছে, তা আমি এখন একটা বিরতি নিব এবং আরেকটা প্রশ্ন নিয়ে খন্দকার সাহেবের কাছে যাচ্ছি।
আমি ফরক ব্লক ডালাস টেক্সাস থেকে বলছি। অতিথিদের কাছে আমার প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে পিক আওয়ারে বিদ্যুৎ ঘাটতি মোট উৎপাদনের 40%, অফ পিক আওয়ারেও বিদ্যুৎ ঘাটতি আছে, তবে পিক আওয়ারের মতো এতটা খারাপ নয়। বিদ্যুৎ উৎপাদন বাড়ালে অফ পিক আওয়ারের বিদ্যুৎ ঘাটতি মেটানো সম্ভব, কিন্তু এর জন্য প্রচুর অর্থ এবং সময়ের দরকার। কিন্তু আমাদের অল্প সময়ের মধ্যে অল্প খরচে এর সমাধান দরকার। শিল্পোন্নত দেশগুলোতে অনেক রকম মোটিভেশনাল পলিসি আছে, এই পলিসিতে সরকার পিক আওয়ারে পার কিলোওয়াট খরচ বেশি ধার্য করে, যাতে মানুষ চেষ্টা করে অফ পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার করতে। একই সাথে সাধারণ বাড়িতে এনার্জি সেভিং লাইট কমপ্লিট ফ্লোরসেন্ট ল্যাম্প অনেক বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। আমাদের সরকারের কি এসব নীতি আছে, থাকলে এগুলো কিভাবে কার্যকরী হচ্ছে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর সুফিয়ান খন্দকার, প্রথমে আপনি কিছু বলুন, তারপরে আমি মিস্টার ইসলাম সিদ্দিকীর কাছেও যাব একই প্রশ্ন নিয়ে।
আচ্ছা, ওনার প্রশ্ন উত্তরটা আগে দিয়ে নিই, তারপরে আমি এনামুল করিমের একটু বলবো আর কি। প্রথমে উনি যেটা বললেন যে এটা সত্যি তাই, আমাদের পিক আওয়ার ডেফিসিট 40% এবং অফ পিক আওয়ার ডেফিসিট হল 20%, মানে 20%-এর ঘাটতি রয়ে গেছে, একটু অ্যাডজাস্ট করে কিছুটা সম্ভব। আর উনি যেটা বললেন যে ওটা এদেশে করা হয় যে পিক আওয়ার্সের দাম অলমোস্ট 1.5 গুণ বাড়িয়ে দেওয়া হয় যাতে কম খরচ হয়। আর একটা যেটা উনি বললেন যে ফ্লোরেসেন্ট লাইট, এই প্রস্তাবটা বাংলাদেশ সরকারের কাছে আছে, এখনো এটা অ্যাক্টিভ কিনা জানি না, কিন্তু এটা ছিল যে যদি বাতিগুলোকে ফ্লোরেন্স লাইটে কনভার্ট করা যায় তাহলে কিন্তু আমরা প্রায় 200 মেগাওয়াটের মতো পাওয়ারকে সেভ করতে পারি। কিন্তু ওই ফ্লোরেন্স লাইটগুলোর দাম অনেক বেশি, যার ফলে সাধারণ লোকের পক্ষে ওটা কেনা হয়তো একটু অসুবিধাজনক। সেক্ষেত্রে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড একটা প্রপোজাল ওদের আছে যে তারা ওইগুলো সরবরাহ করবে জনসাধারণকে এবং 11 মাসে ওই একই রেটে নিয়ে ওই দামটা উঠে যাবে আর কি, 11 মাস পরে তাদের রেট আবার কমে যাবে। ওইভাবে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে কিন্তু এটা খুবই সহজ হবে, কারণ প্রতি জনসাধারণকে মাত্র 1 বছর একটু হাই রেটে দিতে হবে, তারপরে তারা ওগুলো পেয়ে যাচ্ছেন, তারপরে কিন্তু তাদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ এবং বিলও অনেক কমে যাবে। এদেশে ওটা করা হয়েছিল পানির ব্যাপারে, নিউ ইয়র্ক সিটিতে ওই ডিইপি থেকে এখানে ওরা ওই টয়লেটগুলো স্পেশাল টয়লেট করেছিল যাতে পানি কম ব্যবহার হয় এবং ওই তারাই সাবসিডাইজ করেছে। এটা যদি সাধারণ লোককে কিনতে বলা হয় তাহলে হয়তো এটা এফেক্টিভ হবে না। এটা যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে প্রস্তাবটা আছে ওটাকে যদি কার্যকর করা হয় তাহলে এটা করা খুবই সম্ভব। এবার একটু এনামুল করিম সাহেব যেটা বললেন সেটা হলো যে পশ্চিমাঞ্চলে আমাদের 600 মেগাওয়াট দরকার এবং এখন উৎপাদন হচ্ছে মাত্র 300 মেগাওয়াট, তার মানে 300 মেগাওয়াটের ঘাটতি রয়ে গেছে, যার ফলে ওই লোডশেডিং এর মধ্যে যায় বলে 3-4 বার ওনারা পাওয়ার পাচ্ছে না, কেটে দেওয়া হচ্ছে ওটা চালানোর জন্য। ওটার জন্য যেটা কামরুল ইসলাম সাহেব বললেন ওটাই সঠিক, যে ওখানে ভেড়ামারার প্রকল্পটা সত্যি খুব দুঃখজনক যে প্রধানমন্ত্রী গত বছরও এটাকে অ্যাপ্রুভ করেছিলেন 450 মেগাওয়াটে, আজ পর্যন্ত সেটা ফাইল বন্দী হয়ে আছে এবং শেষ পর্যন্ত বোধহয় ওটা ক্যান্সেল হয়ে গেছে। এটা অরিজিনালি দাম ছিল মাত্র 250 মেগাওয়াট, এখন 250 মিলিয়ন, এখন এটা বানাতে অনেক খরচ বেশি পড়বে। ওগুলো হলো মেগা প্রজেক্ট, ছোট ছোট প্রজেক্ট যেটা করা যেতে পারে, ডুয়েল ফুয়েল যেগুলো আছে আপনি 20 মেগাওয়াটের স্কিড মাউন্টেড বা ট্রাক মাউন্টেড ইভেন আপনার ইনস্টল করতে পারেন বিভিন্ন জায়গায় উইদিন 4-6 মান্থ, যার একটা প্রস্তাব আছে বাংলাদেশ সরকারের যেটা রেন্টাল বেসিসে, ওটা নিয়ে আমরা পরে ওটা অ্যাড্রেস করবো।
কামিল ইসলাম সিদ্দিক সাহেব।
আচ্ছা, যে বিষয়টা এখানে ফারুক পুলক বলেছে যে সরকারের ইতিমধ্যেই যে পলিসিতে আছে সবসময় পিক আওয়ার্সে এটা কিন্তু ট্যারিফ রেট বেশি এবং অফ পিক আওয়ারে কম, সে বিষয়টা কিন্তু বিলিং সিস্টেমের মধ্যে আছে। কিন্তু যে জিনিসটা করা দরকার এনার্জি কনজারভেশনের একটা বেসিক প্রিন্সিপল কিন্তু অনেকদিন ধরেই যেটা বলা হচ্ছে যে এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করা। এনার্জি সেভিং ল্যাম্প এখন বাংলাদেশে প্রচুর আসছে কোরিয়া চায়না শ্রীলঙ্কা থেকে, এবং এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করার সম্বন্ধে লোকের কিন্তু মোটামুটি একটা অভ্যস্ততা এসে গেছে, বিশেষ করে মার্কেটে বা সোনার দোকানে তারা যে বাল্বগুলো ব্যবহার করে বেশিরভাগই কিন্তু এগুলো এনার্জি সেভিং ল্যাম্প। তো সেজন্য এটা নতুন করে লোকজনকে অভ্যস্ত করাতে হবে না। যে জিনিসটা দরকার যেটা ডক্টর সুফিয়ান বললেন, এটার কস্টটা কমানো, এবং কস্টটা কমবে না কারণ এগুলো সবই ইম্পোর্টেড, বাংলাদেশে তো এগুলো তৈরি হয় না। এগুলো কয়েকটা কোম্পানি আমি জানি, বিশেষ করে নাভানা গ্রুপ, তারা এটাকে অ্যাসেম্বলি করার ব্যবস্থা করছে, এবং আরো বাংলাদেশের কয়েকটা কোম্পানি তারা অ্যাসেম্বলি করছে। কিন্তু যে জিনিসটা দরকার এটা যারা সাবস্ক্রাইবার তাদেরকে কিছু একটা বিলিং ইনসেন্টিভ দিয়ে এই কস্টটা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া, যদিও প্রক্রিয়াটা বিশেষ করে আমাদের বিলিং সিস্টেমে নিতে এটা একটা কম্পিউটারাইজড সফটওয়্যারের মধ্যে এটা ইম্বেডেড করা যেতে পারে, তবে পুরা জিনিসটা কিন্তু প্রাইভেট সেক্টর ইনিশিয়েটিভের উপরে ছেড়ে দিলে তারাই কিন্তু একটা কস্ট ইনসেন্টিভ দিয়ে গ্রাহকদের কাছ থেকে কস্টটা নিতে পারে। এদেশে যেরকম ইনস্টলমেন্টে বহু কিছু বিক্রি করে বা বাংলাদেশের সিঙ্গার প্রোডাক্টসও সেভাবে বিক্রি হচ্ছে, সেজন্য বাংলাদেশের লোক কিন্তু এ ব্যাপারে একেবারে যে অনভিজ্ঞতা নয়। দরকার হলো একটা প্রপার ইনিশিয়েটিভ, সরকার শুধু এখানে এনাবলিং প্রসেস হিসাবে সরকার প্রাইভেট সেক্টর ইনসেন্টিভ দিলেই কিন্তু এনার্জি সেভিং ল্যাম্প ব্যবহার করার ব্যাপারে বিরাট একটা উদ্যোগ হয়ে যেতে পারে, এবং ইভেনচুয়ালি আমাদের বেশ কিছু কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিং এ চলে আসতে পারে।
ধন্যবাদ। পরের প্রশ্নে যাই।
আমি কাজী মঞ্জুরুল হক বলছি, উত্তরা ঢাকা থেকে। বিদ্যুৎ ঘাটতি সমস্যা বাংলাদেশের এখন একটি গুরুত্বপূর্ণ এবং জাতীয় সমস্যা। সারা দেশের বিদ্যুতের চাহিদা পূরণ হতে অনেক বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন, অথচ এবারের বাজেটে বিদ্যুৎ ব্যবস্থাপনায় বরাদ্দ রাখা হয়েছে খুবই কম। সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, এই অপ্রতুল অর্থ দিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান করা কি সম্ভব? ধন্যবাদ।
আচ্ছা, প্রথমে আমি অনুরোধ করব কামরুল ইসলাম সিদ্দিকী, আপনি এই বাজেটের উপরে কিছু বলুন। এই বাজেট কি যথেষ্ট এবারে?
আচ্ছা, বাজেটে বরাদ্দ রাখা হয় এবং এবার 3,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখানে দুটো সমস্যা, একটা হচ্ছে যারা সরকারি সংস্থা যারা ব্যবহার করবে, সবসময় কিন্তু আমাদের এই বাজেট বরাদ্দ থাকলেও তারা ঠিক মতো ব্যবহার করতে পারে না। এটা কিন্তু সরকারি প্রায় সব সংস্থার উপরেই এটা প্রযোজ্য, এবং বাজেট সম্বন্ধে অনেকেই এই সন্দেহগুলো করেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে 3,000 কোটি টাকার ভরে আরো বেশিও বরাদ্দ উনি দিতে পারেন, কিন্তু সমস্যা হলো এগুলো ঠিকমতো ব্যবহার করতে পারে কিনা। এখন এর জন্য যে এজেন্সিগুলো কাজ করে বিদ্যুতের ক্ষেত্রে, প্রায় 5টা এজেন্সি আছে, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আরইবি, দেসা, দেসকো, পিজিসিবি, এদের এফিসিয়েন্ট যে ডিসিশন মেকিং প্রসেস না হলে কিন্তু 3,000 কোটি টাকাও ব্যবহার করতে পারবে না। কিন্তু আরেকটা যে জিনিস, বাংলাদেশে কিন্তু 3,000 কোটি নয়, আমাদের দরকার কমপক্ষে 3-4 বিলিয়ন ডলার দরকার, তার মানে প্রায় 30,000 কোটি টাকার উপরে দরকার, এবং সেটা এক বছরে নয়, সেটা 5-10 বছরের মেয়াদে এটা আমাদের দরকার। কিন্তু সরকার ইতিমধ্যেই একটা পলিসি করেছেন, কিন্তু সে পলিসিটা ঠিকভাবে সকলে এখনো সেই পলিসি ফ্রেমওয়ার্কে আসতে পারছে না, সেটা হলো প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড পাওয়ার। আমিও এর উপরে কাজ করছি এবং এই পলিসি ফ্রেমের সময় আমি এটা জড়িত ছিলাম। এটা দরকার হলো যারা ইনভেস্ট করবে প্রাইভেট সেক্টর, বাংলাদেশেরই হোক বা বিদেশ থেকে হোক। আমি জানি ডক্টর সুফিয়ানও এ ব্যাপারে আমেরিকার থেকেও ইনভেস্টর নেওয়ার ব্যাপারে কাজ করেছেন। যে জিনিসটা দরকার, ইনভেস্টরদের একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে বাংলাদেশে, যাতে তারা একটা সেট রুলস এর ভিতরে, এবং যে রুলসটা গাইডলাইনটা অতি সম্প্রতি এটা সরকার চালু করেছেন, সেই প্রেক্ষিতে বললে কিন্তু অনেকেই ছোট ছোট পাওয়ার প্ল্যান্টে ইনভেস্ট করার মতো ইনভেস্টর কিন্তু প্রাইভেট সেক্টরে আছে, বাংলাদেশি এবং বিদেশি মিলেও। আমরা সেই সোর্সটা যদি ট্যাপ করি আমেরিকা হোক বা কানাডা বা এসব দেশ থেকে, তাহলে কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ খাতে যে ক্যাপিটালের যে স্বল্পতা সেটার সমাধান কিন্তু করা যায়।
আমরা একটা বিরতি নিয়ে খন্দকার ডক্টর খন্দকারের কাছে যাব এই প্রশ্ন নিয়েই।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন।
ডক্টর খন্দকার, এই যে বাজেটের ব্যাপারটা এলো, আপনি যদি কিছু বলতে চান।
খুবই গুরুত্বপূর্ণ যেটা কাউন্সিলর সাহেব বললেন যে 3,000 কোটি টাকা, এটা অবশ্য বাংলাদেশের এখনকার প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য, কিন্তু এটা শুরুর ব্যাপারে যথেষ্ট বলা যেতে পারে, ইন দ্য সেন্স যে এর দ্বারা ছোট ছোট পাওয়ার প্ল্যান্টগুলো শুরু করা যেতে পারে। কিন্তু এখানে জোর দিতে হবে যে বাংলাদেশের পক্ষে যদি সত্যিকার অর্থে এই বিদ্যুৎ সংকট সমাধানের জন্য বৈদেশিক নিয়োগের অবশ্যই দরকার, এবং তার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেই এনভায়রনমেন্টটা এখন বাংলাদেশে নেই, যার ফলে বিদেশিদের, আমি এখান থেকে বেশ কয়েকজন ইনভেস্টরকে পাঠিয়েছিলাম বাংলাদেশে, তারা আলটিমেটলি ফিরে আসছেন যে ওখানকার যে এনভায়রনমেন্টে ওখানে কাজ করা বা কাজ পাওয়া বা এগুলো খুবই কঠিন। যদিও আমরা বিভিন্ন উন্নতগামী দেশে কাজ করেছি, পাকিস্তানে কাজ করেছি, চায়নাতে কাজ করছি, বিভিন্ন জায়গায় করেছি, তাদের একটা সেট রুল আছে যেটা বাংলাদেশে এখনো হয়নি, যে এই নিয়মের পরিপ্রেক্ষিতে এগুলো তৈরি হবে, তাহলে কিন্তু পাওয়ার সেক্টরে ইনভেস্টমেন্ট পাওয়া খুব একটা কঠিন নয়, যদি আমরা স্বচ্ছতা দেখাতে পারি, যদি আমরা ব্যুরোক্রেসিটা কমাতে পারি, এবং এই ইমার্জেন্সি বেসিসে এই সমস্যা সমাধান করা সম্ভব। সরকার একটা উদ্যোগ নিয়েছেন 12টা ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য 20-50 মেগাওয়াটের, এবং এটা রেন্টাল বেসিসে করার একটা উদ্যোগ নিয়েছেন, কিন্তু ওই একই সমস্যা, 12টার মধ্যে মার্চ মাসে এটা ফ্লোট করা হয়েছিল, কথা ছিল যে 3 মাসের মধ্যে সবগুলো অ্যাওয়ার্ড করা হবে এবং উইদিন 8 মান্থস এগুলোকে ইনস্টল করা সম্ভব, কিন্তু আজ অবধি 4টে প্রজেক্টকে এ পর্যন্ত সিলেক্ট করা হয়েছে, কিন্তু তার কাজ এখনো শুরু হয়নি, এবং কবে যে শুরু হবে সেটি হল প্রবলেম। কারণ এই একটা প্ল্যান্ট, ছোট ছোট প্ল্যান্ট যেটাকে স্কিড মাউন্টেড বা ট্রাক মাউন্টেড বা বাস মাউন্টেড করা যেতে পারে, যেগুলো 6-8 মাসের মধ্যে করা সম্ভব, কিন্তু যদি ব্যুরোক্রেসিতে আমরা 12 মাস কাটিয়ে যাই, তাহলে তো এই সমস্যার সমাধান কোনোদিনই সম্ভব হবে না।
আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি, এবারে একজন ইঞ্জিনিয়ার প্রশ্ন করছেন নিউ ইয়র্ক থেকে।
আমি মোহাম্মদ আখতারুজ্জামান রানা, আমি অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক থেকে বলছি। আমি বেসিক্যালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বেশ কিছুদিন কাজ করেছি পাওয়ার প্ল্যান্টে। তো নিম্নলিখিত অধিকার কাছে আমাদের প্রশ্ন হল যে বাংলাদেশে এখন এই যে বিদ্যুৎ সংকট চলছে, এই বিদ্যুৎ সংকটের সময় বিকল্প উৎস হিসেবে আমরা কি সৌরশক্তি এবং বায়ুশক্তি ব্যবহার করতে পারি কিনা, কারণ এবং এই ব্যাপারে বাংলাদেশে কোন ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে কিনা, কারণ সুদূর প্রসারী মানে
ব্যবস্থা নিতে হবে,
ব্যবস্থা নিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় এই এদিকে চিন্তা ভাবনা করা উচিত।
জনাব কামরুল ইসলাম সিদ্দিকী, বিকল্প
আমাদের, এটা শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্বেই এখন ফসিল ফুয়েলের বিকল্প উৎস প্রচুর কাজ হয়েছে, গবেষণা হয়েছে, এবং সেটা হচ্ছে সৌর বিদ্যুৎ এবং বায়ুশক্তিকে ব্যবহার করা। বাংলাদেশে অবশ্য এর ইম্প্যাক্ট এ পর্যন্ত খুবই কম, কারণ আমাদের যেখানে 5,000 মেগাওয়াট পাওয়ার দরকার, সেখানে অন্যান্য অনেক দেশে, নরওয়ে, অন্যান্য অনেক দেশে ইভেন তারা 20% পর্যন্ত উন্নীত করেছে। ভারতেও বিরাটভাবে তারা এই রিনিউয়েবল এনার্জি তারা সোর্স ডেভেলপ করেছে। আমাদের এখানে অতি সম্প্রতি বছর 3 হল সোলার হোম সিস্টেম এটা চালু হয়েছে ইডকলের মাধ্যমে। ইডকল একটা সরকারি এটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি, ভালো কাজ করছে তারা, এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং জার্মান সহায়তায় এ পর্যন্ত প্রায় 60,000 সোলার হোম সিস্টেম যেখানে কোনো গ্রিড নেই সেখানে তারা করেছে, যেখানে আরবি বা পিডিবির গ্রিড সিস্টেম নাই, এবং এটা প্রায় 1,000,010,000 তারা খুব তাড়াতাড়ি এটা নিয়ে যেতে পারবে। কিন্তু এই কাজটা যদিও আমাদের টোটাল রিকোয়ারমেন্টের তুলনায় খুব কম, কিন্তু হলেও সংখ্যার দিক দিয়ে কিন্তু এটা একটা খুব ইম্প্রেসিভ ফিগার। এবং আমরা যে নর্মাল ইলেকট্রিক্যাল গ্রিড সিস্টেম নিয়ে যাওয়া এটা খুব কস্টলি, আমরা আইসোলেটেড সিস্টেমটা যদি নিয়ে যেতে পারি এটা অনেক কাজে লাগবে, এবং ইভেন আমাদের ইরিগেশন পাম্পেও কিন্তু আমরা সোলার সিস্টেম লাগাতে পারি, যেটা ইন্ডিয়াতেও তারা কাজ করছে। আর এটা উইন্ড পাওয়ারের উপরে, যদিও বাংলাদেশে উইন্ড ম্যাপিং এন্টায়ার কোস্টাল জোন বা ইভেন আমাদের বড় বড় নদীর মুখের দিকেও এগুলো এই ধরনের কোনো কম্প্রিহেন্সিভ স্টাডি হয়নি। ভারতে কিন্তু তারা কম্প্রিহেন্সিভ উইন্ড ম্যাপিং করেছে, যদিও গ্লোবাল ডাটা নাসার থেকে পাওয়া যায়। তো উইন্ড ম্যাপিং এর উপরে যে লিমিটেড যে ওয়ার্ক হয়েছে তাতে সম্প্রতি 6টা ইউনিট করা হয়েছে 125 কিলোওয়াট নিয়ে, অ্যাবাউট 1 মেগাওয়াট পাওয়ার এটা ফেনীর মুহুরী ড্যামের উপরে করেছে। তবে এটা এখনো ট্রায়াল পর্যায়ে আছে, কারণ এটা যখন আমাদের উইন্ডফ্লো যখন হয় সেই সময় এটা চালু থাকে, যখন উইন্ডফ্লো থাকে না, বাট ইট ইজ অন এক্সপেরিমেন্টাল বেসিস। ঠিক একইভাবে আমাদের অন্যান্য কোস্টাল রিজিয়নে কুতুবদিয়া বা আমাদের কুয়াকাটা, পটুয়াখালী এসব দিকে কিন্তু সম্ভব, এবং অন্যান্য জায়গাতেও এই কাজটা কিন্তু আমাদের একটু স্লো মুভিং আছে। যদিও শুধু সরকারি সংস্থা পিডিবি এটা করছে, কিন্তু এখানেও ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা দরকার যাতে প্রাইভেট ইনভেস্টররা আসে। আমি ভারতের কন্যাকুমারীতে আমি দেখেছি 3000 উইন্ড পাওয়ার স্টেশন চলছে এবং তার পুরাটাই কিন্তু প্রাইভেট সেক্টর চালাচ্ছে, এবং সে প্রাইভেট সেক্টরকে ইনসেন্টিভ দিয়েছে আপ টু 25% অব দি ক্যাপিটাল কস্ট। এগুলো পলিসিতে নিয়ে আসতে হবে, এবং যদি প্রাইভেট সেক্টরকে ইনসেন্টিভ দিয়ে না আনা যায়, শুধু সরকারি ওই পিডিবির ওই 4-6টা ইউনিট করে দেখানো তাতে কিন্তু এটা একটা অনন্তকাল ধরে তারা এই কাজ করতে থাকবে। এখানে পয়েন্ট হল দেয়ার ইজ এ বিগ প্রসপেক্ট ফর সোলার এবং উইন্ডের প্রসপেক্ট আছে, যদি আমরা সেই ধরনের ইনসেন্টিভ দিতে পারি প্রাইভেট সেক্টরে এক্ষেত্রে আসার জন্য।
আমি একটা বিরতি নিয়ে ডক্টর সুফিয়ান খন্দকার আপনার কাছে এই একই বিষয়ে জানতে চাইব।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
হ্যাঁ ডক্টর খন্দকার, এই বিকল্প
যোগ করতে যাচ্ছি বিকল্প হিসেবে, যেটা মনে কামরুজ্জামান সিদ্ধ বললেন ওটা সত্যি খুব, যে এখন সোলারের উপরে আমরা বিশেষত বাংলাদেশে, কারণ বাংলাদেশের দুটো প্রবলেম আছে, একটা হলো পাওয়ার জেনারেশন অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন। আমাদের কিন্তু ওই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাও কিন্তু অ্যান্টিকোয়েটেড এবং খুবই নাজুক অবস্থায় আছে, যার ফলে ডিস্ট্রিবিউশনটাও ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যদি বিরাট একটা পাওয়ার প্ল্যান্ট করি একটা প্রান্তে, অন্য প্রান্তে তো সেই পাওয়ারটা পৌঁছে দেওয়া খুব দুরূহ। সেই জন্য যদি গ্রাম ভিত্তিক বা ছোট ছোট শহর ভিত্তিক সোলারের উপরে জোর দেওয়া যায় তাহলে ওই সমস্যাটা কিছুটা সমাধান সম্ভব। কিন্তু সোলারের যেটা ড্রব্যাক হলো সেটা হলো যে ইউনিটগুলো ছোট ছোট, এটা একটা বাড়ি বা একটা ফ্যাক্টরি এইসব অঞ্চলে দেওয়া যেতে পারে, এটাতে মেজর কোনো ডেন্ট হবে না। কিন্তু যদি 1000 বাড়িতে করা হয় তাহলে তো ভালো হলো আর কি। কিশোর লালমনির হাতে বোধ হয় ওনারা করছেন এবং বেশ সাকসেসফুল হচ্ছে। সোলারের ই হলো যে আপনার প্রথম দিকের খরচটা একটু বেশি, যথেষ্টই বেশি, এবং একবার তৈরি করতে পারলে অবশ্য তারপরে তো সব ফ্রি হয়ে যায়, ফুয়েল কস্ট নেই, কিন্তু প্রথম দিকে খরচ অনেক বেশি এবং সেখানে হয়তো সরকারের কাছ থেকে সাবসিডির প্রয়োজন হবে। কারণ যারা নিজের বাড়িতে সোলার সিস্টেম করতে যাচ্ছেন, এখানে কিন্তু আমেরিকাতে কিন্তু আছে, এখান থেকে ইনসেন্টিভ দেওয়া হয়, আমি যদি আমার বাড়িতে সোলার সিস্টেম দিই তাহলে ট্যাক্স ব্রেক পাচ্ছি বা এরকম একটা ইনসেন্টিভ পাচ্ছি, ওই ধরনের একটা ইনসেন্টিভ দিতে হবে। অথবা প্রথমে নির্মাণ কাজের যে খরচের কিছুটা সুদবিহীন ঋণ বা এই ধরনের না দিলে পারে সাধারণ লোকের পক্ষে এটা হয়তো অতটা সম্ভব হবে না। আর একটা বিকল্প আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের তো বিরাট নদী আছে, আমরা বিভিন্ন প্রকল্প করছি, এখন পদ্মা ব্রিজ নিয়ে হইচই করছি, আমি অবশ্য নিজেও খুব প্রস্তাব দিচ্ছি যে পদ্মা ব্রিজ এবং ব্যারাজ একসাথে করার। যদি আমরা পদ্মা ব্রিজ ব্যারাজ একসাথে করি তাহলে ওখান থেকে রান অব দ্য রিভার আমরা 600 মেগাওয়াট পানি বিদ্যুৎ তৈরি করতে পারি। এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমি।
আচ্ছা, মালয়েশিয়া থেকে একজন দেখছি অপেক্ষা করছে লাইনে, এই কলটা এখন নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, বলুন।
আমি জালালউদ্দিন পশ্চিম মালয়েশিয়া থেকে বলছি। আমার ছোট্ট একটি প্রশ্ন, যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছেন রাতারাতি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরসন করা সম্ভব নয়, রাতারাতি পরিবর্তে তার সরকার প্রায় 5 বছর সময় পেয়েছে। এখন প্রতিমন্ত্রী বলছেন ভিন্ন কথা, তিনি বলছেন 5 বছরের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা থেকে উত্তরণ চাইলে আকাশ থেকে ফেরস্তা আনতে হবে। এখন আমার প্রশ্ন হল যে বাংলাদেশের বিদ্যুৎ সংকট সমাধানে আর কতদিন সময় লাগবে, এটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ। আসসালাম আলাইকুম।
আচ্ছা কামরুল ইসলাম সাহেব, সংক্ষেপে যদি বলতে পারেন এই ব্যাপারে।
আসলে এটা কিন্তু এটা অসম্ভব কোন সমস্যা নয় বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান করার ব্যাপারে। এটা সবসময় কিন্তু একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান এটার তৈরি করা থাকে এবং সেটাকে আপডেট করা হয়। আমি 2000 সালে পিডিবির দায়িত্ব থাকার সময়ও আমাদের যে পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ছিল সেখানেও কিন্তু আমরা বলেছিলাম বিদ্যুৎ জেনারেশন কিভাবে বাড়াতে হবে 2000 প্রতি 2 বছর 3 বছর 5 বছরের মধ্যে, এবং তার জন্য ইনভেস্টমেন্ট প্রোগ্রামও দেওয়া ছিল। সমস্যা যেটা আমিও ফেস করেছি এবং এখনো আমি যেটা অবজার্ভ করছি সেটা হল 3 থেকে 5 বছরের মধ্যে কিন্তু এই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী যেসব ইনভেস্টমেন্ট এর জন্য যেসব প্রকিউরমেন্ট এবং টেন্ডারিং প্রসেস করা এগুলো যদি ধাপে ধাপে করা যেত তাহলে পরে কিন্তু অনেক সমস্যার সমাধান হতো। এবং সেই কাজটা করতে যে অর্থায়ন সরকার এবং বেসরকারি এটা কিন্তু আসত, এবং বহু আমি আমেরিকা এবং কানাডার অনেককে আমি জানি তাদের যথেষ্ট ক্যাপিটাল আছে, বাংলাদেশি অথবা তাদের সহযোগীদের ক্যাপিটালের কিন্তু অভাব নেই। সেই ক্যাপিটালকে নিয়ে কিন্তু আমরা কাজে, ইভেন মালয়েশিয়ার থেকেও কিন্তু ইনভেস্টর অনেকে তারা রাজি আছে বাংলাদেশে তারা ইনভেস্ট করতে। কিন্তু সমস্যা যেটা অল থ্রু হয়ে আসছে গত 5 বছর ধরে সেটা হল যে কোনো বিদ্যুতের টেন্ডারে বা পলিসি ইমপ্লিমেন্ট করতে যে সিদ্ধান্তের একটা দীর্ঘসূত্রিতা, একটা টেন্ডার করে যদি 2 বছর লাগে সিদ্ধান্ত দিতে এবং 2 বছর পরে যদি আবার রিটেন্ডার করতে হয় তাহলে তো কোনো কাজ হবে না। এবং সেইটাই কিন্তু গত এই 5 বছরে যে প্রবলেমটা হয়েছে সেই তুলনায় আমি বলতে পারি আমার সময় বাগাবাড়ি পাওয়ার প্ল্যান্ট আমরা টেন্ডার থেকে ওয়ার্ক অর্ডার প্র্যাকটিক্যালি আমরা 9 মাসের মধ্যে আমরা করেছি। তো সেজন্য যারা এক্সাম্পল এটা ইচ্ছা থাকলে কাজ করা যায়, এবং যেহেতু বিদ্যুতের সর্বোচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে সেজন্য এটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোন দীর্ঘসূত্রিতা থাকার কথা নয়। এটা বিষয়টা হল কিভাবে এজেন্সিগুলো এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা সরকারের উচ্চ পর্যায়ে যেসব ডিসিশন মেকিং প্রসেস আছে সেখানে তাদের এই সিদ্ধান্তগুলো তাড়াতাড়ি বের করে নেওয়া, এটা করতে পারলে কিন্তু আমরা গত 5 বছরে বিশেষ করে পশ্চিমাঞ্চলে বা আমাদের যে ইভেন ইস্টার্ন রিজিয়নে যেসব পাওয়ার প্ল্যান্টগুলো টেন্ডারগুলো ছিল যেরকম সিলেটে ভোলাতে এসব পাওয়ার প্ল্যান্টগুলো কিন্তু হয়ে যেত, বিশেষ করে ধানামারা পাওয়ার প্ল্যান্ট তো না হওয়ার কোনো কারণ ছিল না, 6 বছর পার হয়ে গেছে। কিন্তু সেই সাথে আরও যেটা দরকার বিদ্যুতের সাথে গ্যাস গ্রিড এবং গ্যাস নেটওয়ার্কটা বাড়ানো, এবং গ্যাস নেটওয়ার্কও সরকার ওই বিদেশি সংস্থার থেকে টাকা দেবে করবে, কিন্তু এদেশে ইউরোপ আমেরিকাতে প্রাইভেট সেক্টরে কিন্তু এইসব গ্যাস নেটওয়ার্ক করছে। এবং গ্যাস নেটওয়ার্ক এমন একটা জিনিস যেটা প্রাইভেট সেক্টরের দায়িত্ব দিলে ইভেন 10 বছরের মধ্যে কিন্তু আমরা এই খরচাটা আমরা তুলে নিতে পারতাম।
ধন্যবাদ। একটা বিরতি নিতে হচ্ছে আমাদের এখন।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
ডক্টর খন্দকার, এ ব্যাপারে আপনার কিছু বলার আছে?
আমি একটু যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে এখানে আরেকটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা দেখছি যে বিদেশি যারা ইনভেস্টমেন্ট করতে যায় এখান থেকে যদি আমরা যাই ধরেন যদি তখন সাধারণত বিদ্যুৎটা বিক্রি করা হয়, মেজর ক্লায়েন্ট হলো পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, কিন্তু পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন এটা অত্যন্ত নাজুক, যার ফলে বিদেশি ইনভেস্টর যারা তারা একটু দ্বিধাগ্রস্ত হন। যেমন আমি বলছি যে এখন এই মুহূর্তে প্রায় 6,000 কোটি টাকা বকেয়া পড়ে আছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, উইচ ইজ ইকুয়াল টু অলমোস্ট $850 মিলিয়ন। এখন এই টাকাটা যেহেতু ইয়ের কাছে নেই পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে, তাকে অনেকটা বিদেশিরা পাওয়ার ডেভেলপমেন্টকে যে চোখে দেখে এটা ইট ইজ এ ব্যাংক্রাপ্ট অর্গানাইজেশন, ন্যাচারালি ওই ধরনের একটা অর্গানাইজেশনের কাছে যে পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের নিয়ে একটু সন্দেহ দেখা দেয় যে এরা আদৌ পে করতে পারবে কিনা, যার ফলে দেখা গেছে যে কিছু কিছু আমেরিকান কোম্পানিতে ওখানে যে তৈরি করার পরে যেমন AES দুটো পাওয়ার প্ল্যান্ট তৈরি করার পরেও তারা বিক্রি করে দিয়ে চলে আসছেন। তো এখানে একটু অসুবিধা হয়তো পাওয়ার ডেভেলপমেন্টের যদি আর্থিক সংগতি না থাকে তখন হয়তো বিদেশি ইনভেস্টমেন্টের জন্য হয়তো সোভরেন গ্যারান্টি দরকার হতে পারে, সরকারের কাছ থেকে গ্যারান্টি দরকার হতে পারে, এবং বড় বড় প্রজেক্টে ওই গ্যারান্টি ছাড়া বিদেশি ফাইন্যান্সিয়ালরা যাবে কিনা এই মুহূর্তে আমার সন্দেহ আছে।
আচ্ছা, দেখছি মালয়েশিয়া থেকে একটা একজন অপেক্ষা করে আছেন, মালয়েশিয়ার এই ফোন কলটা আমরা নিচ্ছি, আনিস রহমান। হ্যাঁ ভাই বলুন।
আমার আমার প্রশ্ন, যেখানে বিদ্যুতের সংকট হচ্ছেন এখানে দেশের পশ্চিমাঞ্চলে, যেহেতু আমার জেলা সাতক্ষীরা, প্রত্যেক দিন সন্ধ্যায় 7টা থেকে 8টা 9টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, এই সময় আমাদের বিদ্যুতের বেশি প্রয়োজন। এখানে মনে করেন যে রাতের 12টা থেকে সকাল 6টা পর্যন্ত বিদ্যুৎ থাকে, এটা মনে করেন যে যদি পাল্টাইয়ে দেখা যায় রাতের 12টার পরে বিদ্যুৎ না থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা হয় না, যেহেতু আমাদের সন্ধ্যায় বেশি বিদ্যুতের প্রয়োজন।
আচ্ছা, আপনি কোথা থেকে বলছিলেন ভাই?
সাতক্ষীরা।
কিন্তু আপনি মালয়েশিয়া থেকে এখন বলছেন, কিন্তু আপনার দেশ সাতক্ষীরা। আনিস রহমান,
মালয়েশিয়াতে বলছি, আমার দেশের বাড়ি সাতক্ষীরা জেলা কলার ওখানে।
আচ্ছা বেশ, তাহলে জনাব কামরুল ইসলাম একটু সংক্ষেপে, আমাদের আরো কিছু প্রশ্ন বাকি হয়ে গেছে।
কলারতে একই সমস্যা, এখানে আরইবি গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, আরইবি যেহেতু তারা ওই পিডিবি থেকে বিদ্যুৎ পায় না, কারণ আরবির তো নিজস্ব তাদের জেনারেটিং সোর্স নেই, তারা সব পিডিবি থেকে পায়, এবং যেহেতু জাতীয় পথে বিদ্যুতের স্বল্পতা কম সেই জন্যই তারা করতে পারছে না। এখন এটার তো ইমিডিয়েট সমাধান নেই, এখন এটার তো আমরা যেটা বলছি অল্টারনেট সোর্স ছাড়া এটা কিন্তু এখনই এটার কোনো সমাধান দেওয়া যাবে না।
আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন, দুটো প্রশ্ন নিচ্ছি একসঙ্গে একই ধরনের।
নমস্কার, আমি কলকাতার সল্টলেক থেকে সুলগ্না দত্ত বলছি। আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, শুনছি ইদানিংকালে নাকি বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু তা হয় না সাধারণত, মানে তা হয়ে থাকে না। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের দুটি পর্যায়ে অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটি স্তরে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়ে থাকে। বাংলাদেশেও কি আগামী দিনে এই সুযোগ সুবিধা অর্থাৎ সরকারি এবং বেসরকারি এই দুই ভাবে কি বিদ্যুৎ পরিষেবা দেওয়া সম্ভবপর হবে? আজকে আমার এই প্রশ্ন,
অনেক ধন্যবাদ।
আচ্ছা, আমি বলছি এটা বিদ্যুৎ যে বাংলাদেশে পাওয়ার সেক্টর যে রিফর্ম হচ্ছে, পাওয়ার সেক্টর রিফর্মের একটা বড় কাজই হচ্ছে বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ পরিচালনা, এবং ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরের যে ডেসকো তাদের যে সম্পূর্ণ পরিচালনা তাদের ইতিমধ্যেই তাদের স্টক এক্সচেঞ্জে নিয়ে আসা হয়েছে, এবং যার ফলে ফার্দার ক্যাপিটাল এবং ম্যানেজমেন্টেও কিন্তু আমরা আশা করছি বিরাট উন্নতি হবে। দেশকো ঢাকার একটা পার্টিকুলার এরিয়াতে যারা কাজ করছে, ঠিক একইভাবে দেশারও দেশাকেও যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তাকেও কিন্তু একইভাবে কর্পোরেটাইজেশনে নিয়ে আসা, যেটা কলকাতাতে বা বোম্বে সাবারবান পাওয়ার এবং দিল্লিতেও যে টাটা পাওয়ার তারা বেসরকারিভাবে যেটা আসছে বাংলাদেশেও কিন্তু এটা হতে যাচ্ছে, এবং তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে, কারণ তখন তারা সরাসরি গ্রাহকের কাছে অ্যাকাউন্টেবল হবে এবং গ্রাহকের বহু সমস্যা তখন তারা খুব তড়িৎগতিতে সমাধান করতে পারবে।
আমরা এই একই ধরনের একটা প্রশ্ন আছে, এটা নিয়ে খন্দকার সাহেবের কাছে যাচ্ছি।
আমি রোজমেরি মিত্তু গনসালভে মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জার্মান টাউন থেকে বলছি। আমরা এখানে ডিশ নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সব খবরই দেখতে পাই। বর্তমানে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বিদ্যুতের দারুণ ঘাটতি। মানুষের দুর্দশার সীমা তো নেই, আমরা কানসাটের দৃশ্য দেখে খুবই মর্মাহত। কানসাট যেখানে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না বলে প্রতিবাদ করায় জনগণকে মার খেতে হল, সেখানে গুলি চালানো হল এবং মানুষকে প্রাণও হারাতে হল। এভাবে কতদিন চলবে? মাননীয় অতিথিদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দিয়ে দেওয়া যায় না, তাহলে হয়তো সমস্যার সমাধান হবে, আপনারা কি মনে করেন?
তাহলে খন্দকার সাহেব, ওই আগের প্রশ্নটার মতই বেসরকারি এই ব্যাপারে কি?
প্রথম যেটা, যে আমরা কিন্তু এটা ঠিক না যে সবকিছু সরকারি খাতে হচ্ছে, যে সরকারি খাতে উৎপাদনের দিকে আমরা যদি যাই, এখন এখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ স্থায়ী ভাবে 3000 মেগাওয়াট, তার মধ্যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মাত্র 1700 মেগাওয়াট এবং আইপিপি যেটা বলি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার তারা প্রডিউস করছেন 1300 মেগাওয়াট, এবং এই ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার যারা এদেরকে আরো উৎসাহিত করা যেত। আমি যে আমরা বারবার ওই একই কথা বলছি যে স্বচ্ছতা দেখানো যদি হতো, যদি ওই ব্যুরোক্রেসি যদি কমানো হতো, যদি ইনভেস্টমেন্ট বাইরের ইনভেস্টমেন্টকে তাহলে এটাকে আরো বাড়ানো যেত। অবশ্যই এটাকে বেসরকারি খাতে দিতে হবে, যে কোনো উন্নতগামী দেশের বিদ্যুৎ ব্যবস্থা এবং পরিচালনা সবই বেসরকারি খাতে আছে, এবং সেটা অনেক বেশি এফিসিয়েন্ট হয় কারণ তারা তো লাভের জন্য এই কাজগুলো করবে, যার ফলে তাদের সিস্টেমটাকে চালাতে হবে, তাদেরকে সব সমস্যার সমাধান করতে হবে। এবং আমার মনে হয় বাংলাদেশে বেসরকারি খাতে না দেওয়া পর্যন্ত এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে বলে আমি বিশ্বাস করি না।
আমি একটা বিরতি নিয়ে আসছি, আর একটাই প্রশ্ন নিতে পারবো, কারণ আমাদের আর তিন মিনিটের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। আসছি আমি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আচ্ছা, তাহলে পরবর্তী প্রশ্নটা নিয়ে নিচ্ছি। ঢাকা থেকে দেখছি একজন, আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি নাম, ঢাকা থেকে আবু বকর সিদ্দিকী। ভাই ভাই বলুন, শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, তিনি আমরা ওই লাইনটা হারিয়েছি, অনেকক্ষণ অপেক্ষা করে বোধহয় তিনি ছেড়ে দিয়েছেন। এখন আমি আমাদের দুজন মাননীয় অতিথিদের কাছে এক মিনিট করে উপসংহার চাইব যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলে মনে করেন আপনারা এই সমস্যা সমাধানের জন্য। জনাব কামরুল ইসলাম সিদ্দিকী, আপনি বলবেন প্রথমে, এক মিনিট।
আমার অভিজ্ঞতার আলোকে আমি মনে করি বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধান করা সম্ভব উইদিন 3-5 years এর মধ্যে, এবং এর জন্য তড়িৎ সিদ্ধান্ত নেওয়া এবং এখানে অর্থায়নের জন্য সরকারি প্রচেষ্টার সাথেও বেসরকারি যারা ইনভেস্টর তাদেরকেও উইথ ফুল কনফিডেন্স নিয়ে আসা, এবং আমরা অবশ্যই সেটার সাথে আমরা যারা বিদেশি যারা ডোনার্স আছে তাদের যে অর্থায়ন আমরা নিতে পারি, এবং অবশ্যই আমরা বিদ্যুৎ সমস্যা সমাধান করতে পারি উইদিন 3-5 years এর মধ্যে।
আচ্ছা, ডক্টর সুফিয়ান খন্দকার,
আমি যোগ করছি কিছুটা কংক্রিট প্রপোজাল দিয়ে। আমি বলছি যে এই মুহূর্তে স্বল্পস্থায়ী যেটা, সেটা 4-10 মাসের মধ্যে সম্ভব, যেটা সেটা হলো যে ওই ছোট ছোট বিদ্যুৎ ওই স্কিড মাউন্টেড বাজ মাউন্টেড এগুলো করা, এটা সম্ভব। এবং এটার জন্য সরকার একটা উদ্যোগও নিয়েছেন 12টা প্রকল্পের, ওই পেপার ওয়ার্ক বন্ধ করে কাজ যেন করা হয়, তাহলে 4-10 মাসের মধ্যে আমরা 300-360 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব। তারপর মধ্যবর্তী যেটা আমি বলছি সেটা হলো 18 মাস থেকে 5 বছরের মধ্যে বড় বড় প্রকল্পগুলোকে নিতে হবে, যেমন আছে কম্বাইন্ড সাইকেলে যেগুলো আছে, যেমন ধরেন ওই যে ভেড়ামারা 450, সিরাজগঞ্জে 450, খুলনাতে 300 মেগাওয়াট, বাঘাবাড়িতে 210 মেগাওয়াট, এই ধরনের বড় পুকুরেতে তো ওটা শুরু করছে কোল বেসিস 300-450 মেগাওয়াট, এই ধরনের করলে পারে আমরা 5 বছরের মধ্যে প্রায় 2000-2500 মেগাওয়াট যোগ করতে পারবো। কিন্তু একটা প্ল্যান ওয়েতে যেতে হবে, আর দীর্ঘস্থায়ী যেটা আমরা বলছি যখন, কারণ বিদ্যুতের চাহিদা তো ক্রমশ বেড়েই যাবে, সেটা টাইম স্কেল হল 5-15 বছর, সেখানে আমাদেরকে যেতে হবে রান অব দ্য রিভার যেটা আমি বললাম পদ্মা ব্যারাজের ব্যাপারে, অথবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে। এইভাবে যদি আমরা একটা সুস্থ পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর হই, তাহলে আমার মনে হয় যে স্বল্পকালীন ভাবে আমরা 300-350 মেগাওয়াট, তারপরে 200-250 মেগাওয়াট, তারপরে হয়তো 4-5000 মেগাওয়াট, উইদিন 15 years উই ক্যান সলভ দ্য প্রবলেম কমপ্লিটলি ফর এভার, এবং ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রির মতো আমরা দেশকে চালাতে পারবো।
অশেষ ধন্যবাদ জনাব কামরুল ইসলাম সিদ্দিকী, আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কানাডা থেকে রওনা হয়েছিলেন নিউ জার্সি, কিন্তু এই অনুষ্ঠানের জন্য আপনি যাত্রা স্থগিত রেখে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনার সুচিন্তিত মতামতের জন্য অশেষ ধন্যবাদ। ডক্টর সুফিয়ান খন্দকার, আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সাহায্য করেছেন জনাব কামরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে। আপনাদের আলোচনা আমার মনে হয় সবার খুব উপকারে আসবে, আর সর্বোপরি আমাদের শ্রোতাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সমস্ত চমৎকার সব প্রশ্ন করার জন্য। আর যাদের প্রশ্ন নিতে পারলাম না, দুঃখিত, আগামীতে নিশ্চয়ই আবার নিতে পারব। তাহলে হ্যালো ওয়াশিংটন আজ এ পর্যন্তই, আগামী বুধবার অন্য কোনো বিষয় নিয়ে